রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কর্ণে পাকের তেলোয়া শুনবো হামদে বারী তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা এ বিষয় সম্পর্কেও কিছু কথা বলার চেষ্টা করব কোরআন হাদিস থেকে, আর পাশাপাশি আপনাদের কল এসএমএসগুলো আমরা অ্যাড করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। চলুন, যে যেখানে আছি আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে বিষয় জানাবো আপনাদেরকে। জি, তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের যে আয়াতে কারিমাগুলো আমরা শুনলাম এবং এর তর্জমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখলাম, কানজুল ইমান থেকে যে তর্জমা করা হয়েছে, কানজুল ইমানে আল্লাহ তাবারক তাআলা বান্দাকে কোরআনে পাকের মাধ্যমে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করি বা পড়ি বা দেখি, বান্দাকে সংশোধন করছে, বান্দাকে ইবাদতের প্রতি যে কথায় যে কাজে বান্দা ইবাদতের প্রতি ধাবিত হবেন এমন আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। অনেক সময় শুনবেন আপনারা ওলামা আহলে সুন্নাত বয়ান করছেন, কোরআনে পাকের তেলাওয়াত এর তর্জমা করছেন, যার মধ্যে ইবাদত না করলে শাস্তির কথা যে আয়াতে পাকের মধ্যে রয়েছে তা বর্ণনা করা হয়, যেন বান্দা এই আজাবের কথা শুনে যেন সে নিজের ইবাদতের মাত্রাকে বাড়াতে পারে। আবার কোরআনে পাকের মধ্যে এমন কিছু আয়াতে কারিমা রয়েছে যার মধ্যে বান্দা ইবাদত করলে তার প্রতিদান কি দিবেন আল্লাহ তাআলা, এর প্রতিদান কি রয়েছে, এ বিষয় সম্পর্কে ফজিলতের কথা, সওয়াবের কথা, জান্নাতের কথা, নিয়ামতের কথা, ইবাদত গুজার বান্দার জন্য যে নিয়ামত সমূহ আল্লাহ তাআলা রেখেছেন, যা প্রতিদান রেখেছেন, এর আলোচনাও কোরআনে পাকের মধ্যে এসেছে। যখন বান্দা এই আলোচনাগুলো শুনে তখন তার ইবাদতের মাত্রা সে বাড়িয়ে দেয়, তখন সে ইবাদতমুখী হয়ে যায়। তো এই জন্য কোরআনে পাকের তেলাওয়াত এবং তার তর্জমা কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু আমাদের জানা দরকার, করা দরকার, যেন কোরআনে পাক আমাকে কি বলছে এটা যেন আমি জানতে পারি। আজকে চমৎকার এক বিষয় নিয়েছি, যেহেতু কোরআনে পাকের তেলাওয়াতের শুরুতেই কথাগুলো বললাম, আমাদের সমাজের মধ্যে যদি বলি 1% মানুষ, 1% না মানে নির্ধারিত কিছু পার্সেন্টেজ এমন আছে যা যে সকল ব্যক্তিরা, যে সকল মানুষ, যে সকল মুসলমান ইবাদতের মধ্যে ইস্তেকামাত, স্থায়িত্ব, অথবা যদি বলি ইবাদতের মধ্যে আপনার কন্টিনিউ যে ইবাদতের একটা বিষয় রয়েছে, এটা অনেকের মাধ্যমেই হয় না, অনেকের দ্বারাই হয় না, এটা থেকে যখন কোনো ব্যক্তি ফেল হয়ে যায়, ইবাদত কন্টিনিউ ইবাদতের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি ফেল হয়ে যায়, তখন তার সেই ইবাদত ধীরে ধীরে ছুটে যায়। উদাহরণস্বরূপ পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারটা, যদি কোনো ব্যক্তি এটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে না পারে, তখন বাকি ওয়াক্ত যেগুলো পড়তে পারে তাও ওটারও মহাব্বত আসে না অন্তরে, এবং ধীরে ধীরে ওই বাকি ওয়াক্তগুলো ছুটে যায়। এভাবে জুমার নামাজ দেখেন, তাসবি তাহালিল দেখেন, দুরুদ ও সালাম দেখেন, ইবাদত যদি কন্টিনিউ করতে না পারে অথবা ইবাদতের মধ্যে যদি স্থায়িত্ব লাভ করতে না পারে, তখন তার জন্য এটা অনেক বড় বিপদ হয়ে দাঁড়ায়। ধীরে 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 আল্লাহ না করুক হাতছাড়া হয়ে যায় সব কিছু। দাড়ি দিয়েই যদি উদাহরণ দেই, হয়তোবা কারো কথায় বা সুন্নাতে মোবারকার আলোচনায় ফজিলত শুনে দাড়ি তো রেখে নিয়েছে, আল্লাহ তালার পানা, ধোকায় পরে ধীরে ধীরে দাড়ি একটু আপনার কি করে মানে ডিজাইন তো বলবো না এটাকে, বলে শুরুতে বলে যে এলোমেলো হয়ে আছে, একটু সুন্দর করে নিলাম, সুন্দর করলো প্রথমবার, দ্বিতীয়বার বেশি বড় লাগতেছে আর একটু ছোটো করে দিলাম, আল্লাহ তালার পানা। এর পরের বার যখন যায় তখন শরীয়তের হুকুমের বাহিরে চলে যায়, একমুষ্টি ছোট হয়ে যায়। এরপরে যখন দুই চারজন এভাবে বলতে থাকে, ভাই আপনি এগুলো কী করছেন, দাড়ি ছোট কেন করতেছেন আপনি, একমুষ্টি ছোট হয়ে গেছে, এই কয়েক চতুর্দিক থেকে শব্দগুলো যখন আসতে থাকে তখন সে অভ্যস্ত হয়ে যায় যে মানুষ এগুলো বলে। এরপরে আল্লাহ তালার পানা এমন একটা সময় চলে আসে তার মুখে দাড়ি শরীফের নিশানাও থাকে না। এই যে ধোকা এবং স্থায়িত্ব না থাকার কারণে তার জীবনে কত বড় এক ক্ষতি সে করে বসলো, এটা দুনিয়াতে সে ভাবতেও পারবে না, আখেরাতে এগুলো বুঝতে পারবে। আজকের বিষয় নিয়েছি ইবাদতে ইস্তেকামাত বা স্থায়িত্ব বা ইবাদত কন্টিনিউ কীভাবে করা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি ইরশাদে কারিমা করেছেন, কোরআনে পাকের মধ্যে কম ইবাদত বা হাদিসে মোবারাকার মধ্যে অল্প ইবাদত কন্টিনিউ করার ব্যাপারে উৎসাহ এসেছে। আমি নিজের ইবাদতকে কীভাবে ধরে রাখতে পারি, হোক কম আমল, অল্প আমল করবো কিন্তু ধরে রাখবো কীভাবে, আর এর জন্য কোন কোন হাদিসগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে দিবে, কোন কোন আয়াতে কারিমা বেশি কাজে দিবে, কোন কোন মানুষের সংস্পর্শে থাকলে এই ইবাদতে ইস্তেকামাত স্থায়িত্ব আমরা পেতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে সাথে আমাদের লিয়াকত আত্তারি ভাই আছেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তার থেকেও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা কথা আমরা আজকের প্রোগ্রামে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। এর পূর্বে যাব নুরুল আমিন ভাইয়ের কাছে, একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে কন্টিনিউ আলোচনা করার চেষ্টা করবো। জি নুরুল আমিন ভাই।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব sallallahu alayka ya qayyum ya rasulallah wa sallam alayka ya habiballah jahan zikr রসূলুল্লাহ ও সালাম আলে কায়া হাবিব আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ
Oh, oh, oh.
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করা, আল্লাহ পাকের প্রশংসা হামদ জিকির পাঠ করা, আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। আলোচনা করব আজকের যে বিষয় নিয়েছি, ইবাদতে ইস্তেকামাত বা স্থায়িত্ব লাভ করা। লিয়াকত ভাই থেকে শুরুতে কিছু আলোচনা শুনি, এরপরে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শোনাবো আপনাদেরকে আল্লাহ চাই। লিয়াকত ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাঝে মধ্যে আল্লাহ তাআলার দয়ায় রহমত পূর্ণ প্রভাতে আপনার জিয়ারত হয়, দর্শক শ্রোতা দেখে আপনাকে, আল্লাহ পাক কবুল করে নিক। আজকের যে বিষয় ইবাদতে স্থায়িত্ব ইস্তেকামাত, জি
ইস্তেকামাত, মাশাআল্লাহ। ইস্তেকামত এটার অর্থ হচ্ছে অটলতা,
অটলতা,
স্থায়িত্ব। যদি আমরা সফলতা অর্জন করতে চাই, সেটা দুনিয়াবি হোক বা দিনই হোক, তাহলে অটলতা এটা খুবই জরুরি।
জি,
কোনো কাজের মধ্যে, কোনো ইবাদতের মধ্যে যদি অটলতা না থাকে,
জি,
তাহলে সেই ইবাদত লং লাস্টিং হয় না। হয়তো বা দেখা যায় দুই দিন তিন দিন আমরা করলাম, কিন্তু এর পরে আমরা সেটা আর করতে পারি না, অটলতা না থাকার কারণে বা বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসার কারণে। তো অটলতা এটা কতটুকু জরুরি, এবং অটলতা থাকলে বান্দাকে আল্লাহ তাআলা কোত্থেকে কোথায় নিয়ে যায়, একটি ঘটনার মাধ্যমে শুনব।
জি,
হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা এভাবে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া, ওনার নাম হচ্ছেন হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি মক্কায় থাকতেন।
আচ্ছা,
তো ওনার অন্তরের মধ্যে যখন ইসলামের নূর প্রবেশ করলো, তো উনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর উনি নিয়ত করলেন যে উনিও বাকি যারা ওনার গোত্রের মধ্যে মহিলারা আছে, ইনাদেরকে গিয়ে গিয়ে ইনি ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের কথা বলবেন। তো উনি যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মাশাআল্লাহ, ওনার ইসলামের দাওয়াত শুনে অনেকে মুসলমানও হলো, কিন্তু যারা মক্কার অমুসলিম ছিল, তো তারা যখন জানতে পারলো যে হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইসলামের দাওয়াত করছেন, প্রিচিং করছেন, তো ওনারা ওনাকে ধরলেন, ধরে বললেন যে যদি আপনার গোত্রের প্রতি আমাদের সম্মান না থাকতো, তাহলে আপনাকে কঠিন শাস্তি দিতাম।
আল্লাহ,
ওই মক্কার মুসলিমরা ওই মহিলা সাহাবিয়াকে বলছেন। তো এরপরও ওনাকে অনেক শাস্তি দেয়া হলো, কঠিন শাস্তি না দিলেও অনেক ধরনের শাস্তি দেয়া হলো। যেমন কিতাবের মধ্যে এসেছে যে ওনাকে উটের উপর আরোহণ করিয়ে দেয়া হলো, এমনকি ওনাকে তিন তিন দিন পর্যন্ত খাবার দেয়া হয়নি। এমন অবস্থায় ছিল যে উনি না খাবার পেতেন না পানি। আবার অনেক সময় এমনও হয়েছে যে উনি মাটিতে কি হচ্ছে, মাটিতে কি বিচরণ করছে, এটারও কোনো খবর পেতেন না।
আল্লাহ,
এরপর এমনও দেখা গেছে যে ওনার উপরে এমন টর্চার করা হয়েছে, এমন নির্যাতন করা হয়েছে যে মক্কাবাসীরা যখনই কোথাও অবস্থান করত, তখন ওনাকে রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে বেঁধে দেওয়া হতো, এবং যারা অমুসলিম ছিল ওরা গাছের ছায়ার নিচে বসে থাকতো, ওনাকে রোদের মধ্যে বেঁধে রাখা হতো। এরকম যেতে থাকলো, ওনার উপর অত্যাচার এটা চলতেই থাকলো। তো একসময় দেখা গেল যে উনি একটা শীতলতা অনুভব করলেন।
আল্লাহ,
শীতলতা অনুভব করলেন, প্রশান্তি অনুভব করলেন ওই মহিলা সাহাবিয়া হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো দেখলেন যে হঠাৎ একটা পানির বালতি, একটা পানির বালতি তো ওনার কাছে এসেছে, এবং সেখান থেকে উনি কিছু পানি পান করেছে, এটা আবার চলে গেছে, আবার ওই পানির বালতি বা কলসি যাই হোক সেটা ওনার সামনে এসেছে, উনি পানি পান করেছে, আবার চলে গেছে, আবার এসেছে, আবার পান করেছে। তো এভাবে করতে করতে ওই বালতিটা ওনাকে আবার দিয়ে দেয়া হলো। তো যখন ওই মক্কার অমুসলিমরা জাগ্রত হলো, ওনারা তো গাছের ছায়ার নিচে আছে, ইনে তো কড়া রোদের মধ্যে, তো ওনাকে একটু রিফ্রেশ অবস্থায় দেখতেছে না, যে এতদিন তো একেবারে মানে পানি নাই, খাবার নাই, জীর্ণ শীর্ণ, এখন তো উনি মানে এত ফ্রেশ দেখাচ্ছে কেন? তো ওনাকে জিজ্ঞেস করলো, আপনি এত ফ্রেশ কেন, আপনি কি আপনার হাত পায়ের শিকল খুলে আমাদের মশ থেকে কোনো পানি পান করেছেন কিনা? বললো, না, আমি আপনাদের মশ থেকে পানি পান করিনি, এই এই ঘটনা আমার সাথে হয়েছে। আচ্ছা, ওই মক্কার কাফিররা, ওই মক্কার অমুসলিমরা যখন দেখলো যে ওদের মশকের মধ্যে ঠিক ওইরকমই পানি ছিল যেরকম তারা রেখেছিল, তো ওনারা এটা মানতে বাধ্য হলো, যে তোমাদের দিন আমাদের দিন থেকে উত্তম। মহিলা সাহাবিকে বলতেছে যে তোমাদের দিন আমাদের দিন থেকে উত্তম।
আল্লাহ আল্লাহ।
যখন এটি কথা বলল তো তারা সবাই ওই মহিলা সাহাবিয়ার প্রতি উৎসাহিত হয়ে, ওই মহিলা সাহাবির অটলতার উপর উৎসাহিত হয়ে তারা ঈমান আনয়ন করল।
সুবহানাল্লাহ।
তাহলে দেখেন অটলতার কেমন ফজিলত, অটলতার কেমন গুরুত্ব, যে আমরা যদি কোনো কিছুর উপর অটল থাকি না জাকির ভাই,
জি,
তাহলে দেখা যায় যে এটার প্রভাব আমাদের আশেপাশের মানুষের উপরও বিস্তার করে। যেমন আল্লাহ পাক কোরআনে পাকেই বলেছেন, যেমন উনি চাইলে মাজ আল্লাহ উনি এমন বিপদের মধ্যে পড়েছে, যদি আল্লাহ না করুক যদি উনি ইমান থেকে খারিজ হয়ে বলে দিত যে ঠিক আছে আমাকে ছেড়ে দাও আমি ইমান ত্যাগ করছি বা বর্জন করছি, কিন্তু উনি কষ্ট সহ্য করতেছে, এরপরও অটল,
জি,
ইমানের উপর অটল,
ইমানের উপর,
ইসলামের উপর অটল। আর এটার ফজিলত আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা তুল হামিম সিজদার মধ্যে আয়াত নম্বর 30, যার বাংলা অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই ওইসব লোক যারা বলেছে আমাদের রব আল্লাহ, অতপর সেটার উপর স্থির রয়েছে, অটল রয়েছে,
জি,
তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় আর বলে, না ভীত হও এবং না দুঃখ করো, আনন্দিত হও এই জান্নাতের উপর যার সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
সুবহানাল্লাহ।
তাহলে দেখেন আমরা যদি আল্লাহকে রব মেনে নেই, রাসূলকে নবী মেনে নেই, আর দীন ইসলামকে ধর্ম মেনে নেই, আর এটার উপরই অটল থাকি, আপনার উপর জাকির ভাই কষ্ট আসবে, দুঃখ আসবে, পেরেশানি আসবে, আপনি অটল যদি থাকেন এই বিষয়গুলোর উপর, আল্লাহর উপর একত্ববাদ, এটাও তো ইবাদত না? আজকে আমাদের বিষয় হচ্ছে ইবাদতে অটলতা, ইবাদতে ইস্তেকামত, তা আল্লাহর উপর ঈমান রাখা এটাও ইবাদত, নবীকে নবী মানা এটাও ইবাদত, দীন ইসলামকে ধর্ম মানা এটাও ইবাদত। এখন আমি যদি এগুলোর উপর স্থির থাকি, অটল থাকি, আল্লাহর ফরমান যে আল্লাহ ফেরেশতা নাজিল করে দেয়, ফেরেশতা অবতীর্ণ করে তার জন্য, কেন তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, এবং অবশেষে তাকে যে জান্নাতের প্রতিশ্রুতি করা হয়েছে তাকে সেই জান্নাতে প্রবেশ করিয়ে
দেয়।
অটলতার ফজিলতের ব্যাপারে আরও এসেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা কাজুল উম্মাল নামক কিতাবের মধ্যে হাদিস পাক, আমার নবী ইরশাদ করেন, তোমাদের পর ধৈর্যের যুগ আসবে, যে ব্যক্তি সেই যুগে দিনের উপর অটল থাকবে, যে ব্যক্তি ওই যুগের মধ্যে, এখন যে যুগে আমরা আছি এই যুগে দিনের উপর, দিন ইসলামের উপর, শরীয়তের উপর অটল থাকবে, তাকে তোমাদের মধ্য থেকে 50 জন শহীদদের মর্যাদা দেয়া হবে।
আল্লাহ আল্লাহ।
এ ব্যাপারে আরো বলা হচ্ছে যে হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই হাদিসে পাক, উনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, আমাকে ইসলামের এমন কোন বিষয় সম্পর্কে বলে দিন যেন আমার আর কারো নিকট কোনো প্রশ্ন করার প্রয়োজন না পড়ে, এমন কোনো বিষয় আমাকে বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুল আমান্তু বিল্লাহি সুম্মাস্তাকিম, অর্থাৎ আমি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, অতঃপর তাতে অটল থাকো। আল্লাহকে আল্লাহ মেনে নিয়ে অটল থাকো, তাহলে তোমার আর কোনো কিছু দরকার নেই, তাহলে অটলতার এটাই ফসিলত।
সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যদি আমরা দুনিয়াবি ক্ষেত্রে দেখি, একজন ছাত্র তার রেজাল্ট খুবই খারাপ থাকে, লেখাপড়াও খুবই খারাপ, যদি ওই ছাত্রটা কন্টিনিউ ক্লাসে আসে, প্রতিদিন আসে, কখনো কোনো ক্লাস মিস দেয় না, ধীরে 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 আস্তে 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 ভালো স্টুডেন্ট যারা ছিল তারা কন্টিনিউ না আসার কারণে, ক্লাস ঠিকমতো না করার কারণে, ওই যে শেষ বেঞ্চে যেই ছাত্রটা বসত যার রেজাল্ট আগে খুবই খারাপ ছিল, একটা দিন টিচার তার প্রশংসা করে, তোমার মেধাশক্তি কম কিন্তু তুমি প্রতিদিন ক্লাস করার কারণে, অর্থাৎ কন্টিনিউ থাকার কারণে তোমার মধ্যে সেই অর্জন হয়েছে যেটা ফার্স্ট বেঞ্চে যারা বসতো বা যাদের লেখাপড়ার মেধাশক্তি যাদের ভালো ছিল। অর্থাৎ অটল থাকার কারণে অনেক কিছু হয়, অনেক কিছু পাওয়া যায়, সেটা দুনিয়াবি হোক বা আখেরাতে হোক। কোনো ব্যক্তি ব্যবসা করে, ব্যবসায়িক যারা আছে তাদের সাথে পরামর্শ করেন অটলতা নিয়ে, দেখবেন তারাও বলবে যে ব্যবসার একটা নীতি আছে, যখন আপনি শুরু করবেন কোনো ব্যবসা, প্রথম বছর আপনাকে এটাই মন মানসিকতা বানিয়ে নিতে হবে আমার লাভের জায়গায় লস হবে,
জি,
দ্বিতীয় বছর আপনার এমন মন মানসিকতা বানিয়ে রাখতে হবে দ্বিতীয় বছর আপনি লাভও পাবেন না লসও পাবেন না, সমান সমান থাকতে হবে আপনাকে, তৃতীয় বছর গিয়ে আপনাকে লাভের মুখ দেখতে পারবেন আপনি, অটলতা। প্রথম বছর যখন শুরুতে লস হওয়া শুরু করলো, তখন সে যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয়,
হতাশ হয়ে যায়,
আমার 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 দ্বারা হবে না বা আমি এটা পারবো না, হতাশ হয়ে যায়, তখন এই যে তৃতীয় বছরে, সে তিন বছরের পরে যে সে লাভটা দেখলো, এটা সে কখনো দেখতে পাবে না। এটাই স্বাভাবিক ব্যাপার। ছোটোবেলায় আপনার বাচ্চা, আমার বাচ্চা, সবার বাচ্চা কম বেশি কান্না করে। এখন যদি অধৈর্য হয়ে যায় কান্না করার কারণে, যদি বলে না এমন সন্তান তো অভিযোগ তোলা বা তাকে ধমক দেওয়া, ছোট শিশুকে ধমক দেওয়া, তো পরবর্তীতে সে আপনার কান্না থামানোর মাধ্যম হয়ে যায়, সন্তান মা বাবার কান্না থামানোর মাধ্যম হয়ে যায়, আর আপনি ছোটোবেলায় যদি তার একটু কান্না সহ্য না করেন। তো এই অটলতা দুনিয়াবী উপকারিতা এবং আখেরাতের উপকারিতা। সাহাবা কারাম আলাইহিমুর রিদওয়ানদের অবস্থা দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা কে না জানে মুসলমানের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাকে নিয়ে হিজরতে যাব। কেমন অটলতা ছিল, ছয় মাস কিতাবের মধ্যে বর্ণিত, প্রায় ছয় মাসের মতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু না ঘুমিয়ে রাত অতিবাহিত করছেন, কখন জানি আমার রসুল ডাকে। এটা কি অটলতা না? এর চাইতে আর কোন বড় অটলতা দেখতে চান আমার নবীর হুকুমের উপরে? আমার নবী বলেন, হ্যাঁ আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরতে যাব। কবে যাব, কখন যাব, কোন টাইমে, দিনে রাতে কিছু বলেননি। দিন রাত চব্বিশ ঘন্টা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি আমার নবীর সাথে হিজরতে যাওয়ার জন্য। কেমন অটলতা দেখেন, একবার তো চিন্তা করি যে আমাদের অটলতা কোথায় আর তাদের অটলতা কোথায়। আমরা যদি কখনো ভাগ্যক্রমে একদিন তাহাজ্জুদ নামাজ পড়ি, তো বাকি আর ছয় মাসে কোনো খবরই থাকে না। অটলতা তাদেরও, অটলতা আমাদেরও। কখনো যদি কর্ণে পাকের তেলাওয়াতের ফজিলতের কথা শুনি, তো একদিনে বসে, একসাথে বসে এক পারা পড়েনি, এরপরে আর আমাদের পুরো বছরের খবর থাকে না। রমজান আসলে যদি আবার দুই একবার দুই একজনের মনে পড়ে যায়। তো এই অটলতা তাদেরটা দেখেন, তারা কেমন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের ভিতর যে তার মন মানসিকতা, তীর লাগলো তার শরীরে, তো কেউ পরামর্শ দিল এই তীর এখন ছুটানো যাবে না তার শরীর থেকে, সে যখন নামাজে দাঁড়াবে তখন তার থেকে এটা সম্ভব। যখন নামাজে দাঁড়ালেন, তো সাহাবা একরাম সেই তীর তার বডি থেকে, তার শরীর থেকে নিয়ে নিলেন। সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলেন, ওটার কী হলো? বললেন, আপনি যে নামাজে ছিলেন এর মধ্যে আমরা অপারেশন করে নিয়েছি। কেমন অবস্থার মধ্যে তারা অতিবাহিত করতো, অটলতা কাকে বলে। এরকমের অসংখ্য হাদিসে মোবারকা যদি দেখি সাহাবা একরামের অটলতার ব্যাপারে, যে তারা আমার রসুলের হাদিসের উপরে, আমার রসুল হুকুমের উপরে, আল্লাহ তাআলার হুকুমের উপরে আমল করার জন্য কতটা অটল ছিল, যে করতেই হবে বা করবই আমরা। এখন পর্যন্ত উম্মতে মুহাম্মাদের দিকে তাকান, আল্লাহ তাআলা কবুল করুক, লিয়াকত ভাইরও একের অধিকবার যাওয়া হয়েছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রতি শনিবারে যে মসজিদে যাওয়া আসা, মসজিদে কুবায় যেতেন। আজও পর্যন্ত আশিক যারা আমার নবীর এই আমলের উপরে অটল, যারা যায়, যারা জানে, তারা প্রতি শনিবারে ওই সুন্নতে মোবারকা আমল করে। কিভাবে আমার নবী পায়ে হেঁটে গিয়েছেন, এখন তো সুব্যবস্থা যাওয়ার, তাই না? ওই জমানায় তো সুব্যবস্থা ছিল না, যানবাহন ছিল না, কিন্তু এখন থাকার পরেও সেই সুবিধা সেটা ভোগ করছেন আশিক রসুল, বলে যে না পায়ে হেঁটেই যাব। আমার নবী পায়ে হেঁটে এখান থেকে মসজিদে কুবায় গিয়েছেন। তো এই যে এটার নাম অটলতা। এখন আপনি কখনো ধরলেন, কখনো ছাড়লেন, কখনো করলেন, কখনো করলেন না, আজকে করবো কালকে ছেড়ে দেবো, কালকে করবো পরশু ছেড়ে দেবো, এটার নাম অটলতা না। আপনি অল্প আমল করেন, প্রতিদিন আপনি পঞ্চাশ বারই দুরুদ শরীফ পাঠ করেন, কিন্তু কন্টিনিউ করেন। আর এই পঞ্চাশ বার দুরুদ শরীফ পাঠ করাটাই যদি হাদিসে পাকের অনুযায়ী আমল হয়, যে আল্লাহ পাক যদি কবুল করেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবী আপনার সাথে মুসাফা করবে, তাই না? অল্প আমল করেন, কিন্তু কন্টিনিউ করতে হবে, আপনাকে ধারাবাহিকতার সাথে করতে হবে, কখনো মিস করা যাবে না, কখনো হাতছাড়া করা যাবে না এই আমলটাকে। তো এই আমলের উপরে, ইবাদতের উপর ইস্তেকামাত বা স্থায়িত্ব, অটলতা, এটা আমাদেরকে অর্জন করতে হবে। বাকি আলোচনা আরও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি নুরুল আমিন ভাই থেকে, আল্লাহ চাই এরপর দর্শকের কিছু কলও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই।
আমি নগুনো, আমি গুনাগর, আমি নগুনো, আমি গুনা কি করব বয়ান প্রশংসা তোমার, আমি নগুনো, আমি গুনাগর, আমি নগুনো, আমি গুনাগর, কি করব বয়ান প্রশংসা তোমার, দিলে খোদা সকল ক্ষমতা
সরদার খোঁজে যদি কেউ তোমার সারা
Oh, yeah.
আল্লাহ পাক আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই বডিতে রুহু আছে ততক্ষণ পর্যন্ত যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, শান যেন আমাদের জবানে জারি থাকে। আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক। যাবো দর্শকের কিছু কল শুনবেন ইনশাআল্লাহ তালা, এরপরে আবার আলোচনায় ফিরব। আল্লাহ চাই যে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ তৈজুর রহমান, আমি আপনাদের মাদানী চ্যানেলটা দেখি, আপনাদের প্রোগ্রামগুলো আমার ভালো লাগে, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমারই মনের এই বাসনা কেমনে যাব মদিনা, শোনাব ইনশাআল্লাহ তাআলা। নূরুলমের সাথে আছেন, অবশ্যই আপনার অনুরোধ আমরা পূরণ করার চেষ্টা করব। পরবর্তী কল দেন।
আমি ফরিদপুর জেলা থেকে বলছি, মাদান চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণপ্রভাত খুবই সুন্দর একটি অনুষ্ঠান, যেটা আমরা প্রতিদিনই দেখি। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে বরকত দান করুক।
আল্লাহ তাআলা এই অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানগুলো যেন আমরা সবাই দেখতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আপনাদের অভিমতগুলো শুনছিলাম, চমৎকার কিছু। মাদানী চ্যানেলের এই যে এত প্রশংসা আপনাদের জবানে, আপনাদের মুখে বা আপনাদের কল ফিডব্যাক যে আমরা পেয়ে থাকি, এর পিছনে আপনাদের বড় সহযোগিতা রয়েছে, আপনাদের অনেক সাপোর্ট আছে বিদায়ী। আজকে মাদানী চ্যানেল এত প্রশংসায়, পুরো দেশের মানুষ প্রশংসা করছে মাদানী চ্যানেলের, আর সেই সহযোগিতা, সেই সাপোর্টটা কি আর্থিকভাবে। আমি অনুরোধ করব মাদানী চ্যানেলে যারা মাসিক চাঁদা দিচ্ছেন বা মাসিক ডোনেশন দিচ্ছেন, আপনাদেরকে বলবো কন্টিনিউ করতে থাকেন। ওই যে আজকের বিষয়ে অটলতা, অটলতার সাথে আপনার দানগুলো মাদানী চ্যানেলকে দিতে থাকেন। অনেক লোক আছে, অনেক ইসলামী ভাই ইসলামী বোন আছেন যারা বাৎসরিক দেন, আপনাদেরটাও দিতে থাকেন। অনেকে আছে জাকাতের টাকা জমা করান, তো জাকাতের নাম্বারে কল করে জাকাতের টাকা আপনি জমা করান। এরপরে অনেকে নফল দান অনুদান দিচ্ছেন আমাদেরকে, আপনাদের দান অনুদানের হার আরও বাড়িয়ে দিতে হবে, দান অনুদানের সংখ্যা বাড়িয়ে দিতে হবে, আরও একটু অগ্রসর হতে হবে। দিন দিন যেভাবে করে আপনার সংসারে খরচ বাড়ছে, তেমনিভাবে কিন্তু মাদানী চ্যানেলের খরচও প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে। এর মধ্যে একটা উদাহরণ যদি এভাবে দেই, যে যে স্টাফ আছে, হয়তো আপনারা শুনেছেন এর আগেও, যে মাদানী চ্যানেলের ওয়াল স্টাফের কথা যদি বলি, প্রায় 800 মতো বা 900 মতো হবে। বার্ষিক স্যালারি বাড়ানোর যে একটা হিসাব নিকাশ প্রত্যেকটা কোম্পানিতে থাকে, সেটা যদি মাদানী চ্যানেলও হয়, 800 কর্মচারী বা 900 এমপ্লয়ার যদি 1000 করে বাড়ে, দেখেন কত লাখ টাকা বেড়ে গেছে। তো এই জন্য বলবো আপনাদের দান অনুদানের সংখ্যাটা বাড়াতে। আগে যদি আপনি 5000 টাকা দিতেন মাসে, তো অনুরোধ আপনার কাছে চাইলে আপনি 10000 করে দেন, ইসালে সবের উদ্দেশ্যে বা ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য বা যে কোনো ভালো নিয়ত সহকারে আপনি মাদানী চ্যানেলকে দিন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর প্রতিদান অবশ্যই আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। জি, পরবর্তী কল দেন।
ইয়াসমিন ইসলাম গাজীপুর থেকে বলছি, আমি একটি নাচের সুর শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। এই নাচটি শুনে দিলে অনেক খুশি হবে।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা শোনাবো, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
মোহাম্মদ আব্দুর রহিম, মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান, এটি খুবই ভালো একটা অনুষ্ঠান, অনেক কিছু শেখা যায় এটা থেকে, আমি দেখি মাশাআল্লাহ, আর আমার পরিবারের অনেকে দেখে। আমার জন্য দোয়া করবেন, মাদানী চ্যানেলের শুভকামনা রইল।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। যেভাবে করে দিনের খেদমত করে গেছেন, করে যাচ্ছেন আপনি, আল্লাহ তাআলা আরও আপনার থেকে দিনের কাজ নিয়ে নিক। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ নোমান, রহমতপূর্ণ প্রভাত থেকে একটি নাতের রাসুল শুনতে চাই, সেটি হলো নাতের রাসুল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে।
সুবহানাল্লাহ, নুরুল আমিন ভাই যদি থাকে আপনার কাছে অবশ্যই শোনাবেন আমাদেরকে। পরবর্তী কল দেন।
আমার নাম মেহেদী হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় সমাজপাড়া থেকে আরজ করছিলাম। আমি এখন মাদারের বাংলায় সমাজপূর্ণ প্রভাত দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো তুমি খোদা প্রিয় হবে তুমি শ্রেষ্ঠ সেরা, শুনে দিলে খুব খুশি হব।
যদি সম্ভব হয় এই কালামটাও আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কন্টিনিউ আপনার কল আসতেই থাকে আমাদের প্রোগ্রামে, কোনো না কোনো অনুষ্ঠানে প্রতিদিন আপনার কল থাকেই। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, আপনার পরিবারকে, দোয়া রইল আপনার জন্য। আজকের যে বিষয় নিয়েছি আমরা, ইবাদতে ইস্তেকামাত বা অটলতা আলোচনা শুনছিলাম, ইবাদতের পাশাপাশি লিয়াকত ভাই সকল কাজেই কিন্তু অটলতা দরকার, তাই না? আমি যদি মাঝখানে উদাহরণ দিচ্ছি, আমরা এখন সিক্স ফ্লোরে বসা আছি, অটলতার সাথে যদি আমি এই পর্যন্ত আসতে না পারতাম তবে হয়তো বা প্রোগ্রামে বসতেও পারতাম না। একটা ছোট্ট উদাহরণ এটা দিলাম, তাই আবার আমাকে এখান থেকে বের হতে হবে। সিক্স ফ্লোর থেকে যদি সিঁড়ি দিয়ে না অটলতার সাথে না যাই নিচে, তবে হয়তো আমি নিজের গন্তব্যে পৌঁছাতেও পারবো না,
অন্য গন্তব্যে পৌঁছে যাবো।
হ্যাঁ, অন্য গন্তব্যে পৌঁছে যেতে হবে আমাকে। উদাহরণ দিচ্ছি, যদি আমি সিঁড়ির মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেলাম বা অলসতা করে আমি থার্ড ফ্লোরে গিয়ে বসে গেলাম, তবে আর আমার গন্তব্যে পৌঁছানো হলো না। এই জন্য দুনিয়াবি হোক বা আখেরাতের হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে অটলতা খুঁজতে হবে যে আমি কিভাবে স্থায়িত্ব লাভ করব এই কাজের মধ্যে বা এই এই কাজে। আমি অনেক মানুষকে দেখা যায় চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে স্থায়িত্ব নাই, মানে ঘুরে, আজকে এই কোম্পানিতে 3 মাস, কালকে ওই কোম্পানিতে 6 মাস, পরের দিন ওই কোম্পানিতে 9 মাস, কখনো তার আপডেট আপনি পাবেন না। কেন পাবেন না?
স্থির না সে কোথাও,
স্থির না কোথাও, অটল না। এই দুঃখে আছি, কষ্টে আছি,
আসলে দেখি এই সকল মানুষের দ্বারা আসলে সংসারে অশান্তি বেশি,
অশান্তি বেশি,
কেননা সে এক জায়গায় টিকে না। এক জায়গায় না টিকার কারণে সে তার মন চাই যে কখনো এখানে, কখনো ওখানে, কখনো এখানে, কখনো ওখানে। তো অটলতা না থাকলে না, ধরেন আপনার রুজি রোজগারের বিষয় আছে,
জি,
এখন হঠাৎ করে আপনি একদিকে ছেড়ে দিলেন, তো আরেকদিকে হঠাৎ তো এগুলোতে এমন না যে আমি চাইলাম আমার হাতে চলে আসলো, রুজি রোজগারের বিষয়টা এমন না, এটার জন্য প্রচেষ্টা করতে হয়, চেষ্টা করতে হয়। তো এই জন্য দুনিয়াবি ক্ষেত্রে যেটা জাকির ভাই মার্শাল আপনি বলছেন যে আমাদেরকে খুব সতর্কতার সাথে অটল থাকতে হবে, সেটা পড়ালেখার হোক। যেমন আপনি যদি পড়ালেখার, অনেকের বার্ষিক পরীক্ষা হয়, ফাইনাল ইয়ার হয়, ফাইনাল পরীক্ষা হয়, এখন আপনি যদি পুরো বছর আপনি না পড়েন, অটল না থাকেন পড়ার মধ্যে, তাহলে লাস্ট দিন গিয়ে, আপনি পরীক্ষার আগের দিন গিয়ে কি পড়বেন, কি পরীক্ষা দিবেন? তাহলে অটল না থাকার কারণে আপনি ওই দিন আসলে দেখবেন অনেক ছাত্র পরীক্ষার আগের দিন আফসোস করিস, আমি যদি টানা 3 মাস পড়তে পারতাম, টানা 6 মাস পড়তে পারতাম, এই ওই দিনই তার আফসোসটা হয়। তো আফসোসটা আমরা পরবর্তীতে করাচ্ছি, আগে করি না, যে আমি যদি প্রতিদিন যদি 1 ঘন্টা করেও পড়ালেখার সময় দিই, তাহলে আমার কতগুলো পড়া আমার মানে শেষ হয়ে যাবে, কতগুলো পড়ালেখা আমার কভার হয়ে যাবে। ঠিক তেমনি আমরা দুনিয়াবি ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমরা দেখি, যদি আমরা আজকের কাজ কালকের জন্য জমিয়ে রাখি, কালকের কাজ পরশু দিনের জন্য জমিয়ে রাখি, তাহলে 5 দিন পরে গিয়ে, সপ্তাহখানিক পরে গিয়ে আমার মাথায় একটা বার্ডেন হয়ে যাবে, এতগুলো কাজ আমি কীভাবে করব।
রাইট রাইট।
কারণ আপনি যদি কাজের মধ্যে অটলতা থাকতো আপনার এবং অলসতা যদি আপনি না করতেন, তাহলে আপনাকে গিয়ে আফসোস করতে হতো না। অটলতার নাম হচ্ছে আসলে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, আপনি ধারাবাহিকভাবে আপনি যে কাজ জারি রাখবেন সেটাই হচ্ছে অটলতা। আর দুনিয়ার চাইতে তো দিনের কাজগুলোতে অটলতা অনেক বেশি জরুরি
দরকার,
কেননা গুনাহ আমাদের দ্বারা অনেক বেড়ে যাচ্ছে, গুনাহ আমাদের দ্বারা অনেক হচ্ছে, তো গুনাহ থেকে বেঁচে থাকা কন্টিনিউয়াসলি, এটার নাম হচ্ছে অটলতা। অনেকে মনে করে, জাকির ভাই মাশাল্লাহ আমিরুল সুন্নাহ তো অনেক সময় বলে যে অমুক ব্যক্তি আকাশে উড়ে, অমুক ব্যক্তি পানিতে হাঁটে, তো এগুলোকে মানুষ কারামত মনে করে। তো আসল কারামত কি? কিতাবের মধ্যে এসেছে যে আল ইস্তিকামাতু ফাওকাল কারামা,
জি জি,
হ্যাঁ, অটলতাই হচ্ছে কারামতের চাইতেও বড়। যে ব্যক্তি অটল থাকবে সে কারামত প্রকাশ যেগুলো করে, আসলে যারা হাকিকাতেন কারামত, সাহিবে কারামত, ওরা তো একদিকে, কিন্তু যারা বলে যে যে আমি অমুককে আকাশ উঠতে দেখেছি, অমুকের এই দেখেছি, সেই দেখেছি, আরে ভাই আপনি যদি অটল থাকেন আপনি তার চাইতেও বেশি মর্যাদা সম্পন্ন।
রাইট 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 রাইট।
একজন সৈয়দি আলা হযরত রহমাতুল্লাহি তাআলাকে জিজ্ঞেস করেছেন না যে হুজুর আপনার কাছ থেকে তো এমন কিছু দেখি না, আমি তো অমুক অমুক বাবার এটা শুনি, ওটা শুনি, অমুক ব্যক্তির এটা শুনি যে সে এটা করেছে, ওটা করেছে, আপনার তো এরকম কিছু দেখি না। তা আলা হযরত রিপিট কি করেছেন যে তুমি কি আমার কাছ থেকে ফরজ ওয়াজিব তো দূরে থাক, কোনো সুন্নত তো তরক করতে দেখেছ,
বললেন না,
কোনো মুস্তাহাব কাজ তরক করতে দেখেছ। তো এগুলোই হচ্ছে আসলে কারামত, এগুলোই হচ্ছে মানে কারামতের চাইতে বড়, অটলতাই হচ্ছে কারামতের চাইতে বড়। সেই জন্য আমরা শুধু কারামতের পেছনে দৌড়াই না, কারামতের পেছনে না, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ, এটা তো পড়তেই হবে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর এটা ফরজ, আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেটা আপনার উপর ফরজ, যেটা আপনার উপর ওয়াজিব, এটার পাশাপাশি যদি আপনি নফল ইবাদত যেটা কন্টিনিউ আপনি ধরে রাখবেন সেটা যদি করতে পারেন, তাহলে কারামত সম্পন্ন যে ব্যক্তি আছে তাদের চাইতেও আপনি কম মানে পিছনে থাকবেন না, আপনিও এগিয়ে যাবেন তাদের চাইতে। তো অটলতা এটা জরুরি। একজন আল্লাহর ওয়ালি খুব সুন্দর বলেছেন, ওনার নাম হচ্ছে হযরত আবু আলী জাউজানি রাহমাতুল্লাহি তাআলা, উনি বলেন যে অটলতা অবলম্বন করো,
জি,
কারামতের আকাঙ্ক্ষী হইও না। অনেকে বলে যে আমার যদি এই কারামত হতো, এই কারামত প্রকাশ পেত, আমি যদি কারামত সম্পন্ন হয়ে যেতাম। উনি খুব সুন্দর বলেছেন যে অটলতা অবলম্বন করো, কারামতের আশা করো না, কেননা তোমার নফস কারামত চাচ্ছে কিন্তু তোমার রব অটলতা চাচ্ছে।
সুবহানাল্লাহ।
কারামত এটা আল্লাহ চাচ্ছে না যে তুমি কারামত সম্পন্ন হয়ে যাও, তুমি অটলতার উপর এটা অটলতা থাকো, অটোমেটিক আল্লাহ তাআলা তোমাকে কারামত সম্পন্ন বানিয়ে দেবে।
সুবহানাল্লাহ।
আসলে অটলতা এটা আমরা ধরে রাখতে পারি না। তো কিতাবের মধ্যে আসলে অনেকগুলা ওয়ে, অনেকগুলা মেথড অটলতা ধরে রাখার বর্ণনা করা হয়েছে। তো ফার্স্ট যে নাম্বার বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে দোয়া করা। আমাদেরকে আসলে দোয়া করতে হবে।
জি,
আমরা জানি যে দোয়া এটা হচ্ছে সকল মুসলমানের হাতিয়ার, সকল মুমিনের হাতিয়ার। তো আমরা যদি দোয়া করি, হে আল্লাহ আমি আজকে থেকে দরুদে পাক 50 বার পড়া শুরু করছি, আপনি মৃত্যু পর্যন্ত এটা জারি রাখার তৌফিক দান করেন।
রাইট রাইট রাইট।
হে আল্লাহ আমি আজকে থেকে ইশাক চাষ শুরু করেছি, আপনি মৃত্যু পর্যন্ত আমার এটা জারি রাখার তৌফিক দান করেন। আসলে ইবাদতের তৌফিক তো আল্লাহ পাক থেকেই আসবে না?
জি।
অনেকে মনে করে, অনেক নামাজি, অনেক হাজি সাহেব মনে করে এটা আমার ক্রেডিট, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদের প্রথম কাতার আমার ছুটে না, তাকবীরে ওলা আমার ছুটে না, তাহাজ্জুদ আমার ছুটে না, এগুলো মানুষকে বয়ানা করে। আরে ভাই, তাহাজ্জুদ পড়া এটা তোমার কাবিলিয়াত না। তাহাজ্জুদ পড়ার যে ক্ষমতা, তাহাজ্জুদ পড়ার জন্য যে তৌফিক, সেটা তোমাকে রব দিয়েছে।
রাইট রাইট রাইট।
এখন এটা যদি আমি বলে বেড়াই তাহলে দেখা যাবে অহংকারও চলে আসে, দিখাওয়াও চলে আসে। অনেক সময় আমি এক সপ্তাহ কন্টিনিউ করেছি মানুষকে বলার কারণে, হয়তো বা বদনজর লাগার কারণে বা আমার অহংকারের কারণে, আল্লাহ আমাকে পরবর্তী থেকে সেটা তৌফিক ছিনিয়ে নিয়ে,
সেই ক্ষমতা আমার থেকে
নিয়ে নিয়েছে। তো দোয়া করতে হবে যে আল্লাহ তুমি তৌফিক দাও, তোমার তৌফিক ছাড়া কখনো সম্ভব না। আমি তাহাজ্জুদ পড়বো এটাও তোমার তৌফিকের কারণে, আমি ইশাক চাষ পড়বো এটাও তোমার তৌফিকের কারণে, আমি দরুদে পাক পড়বো এটাও তৌফিকের কারণে। একজন ওলামা খুব সুন্দর বলেছেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার দরুদ শরীফ কবুল হচ্ছে, আপনি কীভাবে বুঝবেন আপনার নেকি কবুল হচ্ছে? আপনি যদি একবার দরুদ পড়েন, পরবর্তী দরুদ যখন পড়বেন মনে করবেন আপনার আগের দরুদটা কবুল হয়েছে।
সুবহানাল্লাহ।
ওলামায়ে কেরাম এটা খুব সুন্দর বলেছেন। তো এজন্য আমরা যে কোনো কিছু যদি অটলতার সাথে করি তাহলে এটার মধ্যে ফায়দা আছে, আর এই অটলতা অর্জনই হবে দোয়ার মাধ্যমে। রব তাআলার কাছে দোয়া করি আমরা যে হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এরপর আপনার নিয়ত সহিশুদ্ধ থাকতে হবে। নিয়ত যদি দিখাওয়া হয় যে আমি আমি নামাজ পড়তেছি নামাজি বলার জন্য, আমি হজ করতেছি হাজি হওয়ার জন্য, আমি দরুদে পাক পড়তেছি মানুষের সামনে তসবি বের করে। আচ্ছা, অনেকের মানে আল্লাহ পাক ভালোই জানে, কিন্তু অনেকের এটা থাকে যে আমি তসবি বের করতেছি মানুষ একটু আমার দিকে একটু যাতে মানে ধাবিত হয়, আমাকে একটু যাতে প্রশংসা করে, হ্যাঁ মাশাআল্লাহ আপনি তো অনেক দরুদ পড়েন, অনেক অনেক ইবাদত করেন, জিকির করেন। আরে ভাই না, হ্যাঁ আমি বলছি না যে কাউন্টার নিয়ে দরুদ পড়া, জিকির করা, তসবি পড়া এটা গুনাহের কাজ না, আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে আপনি কোন নিয়তে পড়ছেন। আপনি যদি রবকে দেখানোর জন্য পড়েন তাহলে এটার মধ্যে আপনি অটল থাকবেন, আপনি যদি মানুষকে দেখানোর জন্য পড়েন আপনার কখনো এটার মধ্যে অটল থাকতে পারবেন না। তো জাকির ভাই যেটা বলেছেন মাশাআল্লাহ, আমরা যদি নিয়ত শুদ্ধ করতে পারি তাহলে ইনশাআল্লাহুল করিম আমাদের কাজের মধ্যে যে অটলতা এটা থাকবে। আরেকটা হচ্ছে যে আমাকে শ্রেণীবিন্যাস করতে হবে, শ্রেণীবিন্যাস যে যেটা আমার উপর ফরজ
জি
এটা অবশ্যই করতে হবে,
আগে সেটা সিরিয়ালে
এটা আনতেই হবে। আপনি নফল না করেন আপনার জন্য প্রশ্নবিদ্ধ হবেন না, আপনি মুস্তাহাব না করেন প্রশ্নবিদ্ধ কিয়ামতের দিন হবে না, কিন্তু ফরজ এবং ওয়াজিবাত এবং সুন্নাতে মুয়াক্কাদা এগুলোর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। তাহলে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে। অনেকে দেখবেন যে রাতভর কিয়ামুল লাইল করতে করতে তার ফজরের নামাজ ছুটে যাচ্ছে, নফলের পেছনে দৌড়াতে গিয়ে তার কোথায় ফরজ হচ্ছে। আচ্ছা আল্লাহ না করুক, অনেকে দিনই মাহফিলে, আমি দিনই মাহফিলকে খারাপ বলছি না, দিনই মাহফিলে অংশগ্রহণ করে, এখন এত টাইম পর্যন্ত সে সেখানে অবস্থান করে যে তার ফরজ ছুটে যাচ্ছে, ফজর চলে যাচ্ছে, ঘুমের মধ্যে চলে যাচ্ছে, সে দিনই মাহফিল থেকে এসে ঘুমিয়ে যাচ্ছে, মনে করছে যে 1 ঘন্টা ঘুমিয়ে আমি হয়তো বা উঠে যাবো, 2 ঘন্টা ঘুমিয়ে। এটা তো হয় না, এটা তো অনেক সময় হয় না, কেননা বান্দার বডির একটা বিষয় আছে, শরীরের একটা ধারণ ক্ষমতা আছে যে আমি কতটুকু লোড নিতে পারবো। হ্যাঁ, আপনি যদি দিনই মাহফিলে অবস্থান করেন এবং রাত জেগে আপনি ফজরটা পরে ঘুমান তাহলে দিনই মাহফিলে যান, সমস্যা নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি এখানে যাওয়ার কারণে আমার কি ফরজ ছুটে যাবে কি না,
কতক্ষণ আমি এখানে থাকতে পারবো আর কতটুকু টাইম ঘুমাতে পারলে আমি ফজর পড়তে পারবো।
বেশক বেশক। তো এটা আমাকে দেখতে হবে। যেমন আমরা মাশাআল্লাহ দাওয়াত ইসলামের কথাই বলি যে দাওয়াত ইসলামের অনেক দিনই মাহফিল হয়, 10টা 11টা পর্যন্ত হয়,
আলহামদুলিল্লাহ।
কেন হয়? এটা একটাই কারণ যাতে আমাদের ফরজ না ছুটে, আমাদের ফজরের নামাজটা যাতে না ছুটে। হ্যাঁ, আমরা অনেক সময় বড় রাতগুলো তো পুরো রাত ব্যাপী করি,
ফজর পর্যন্ত করি,
ফজর আমাদের সেশনই থাকে ফজর পর্যন্ত যাতে কারো ফজরটা না ছুটে।
রাইট রাইট।
তো আমাদেরকে এরকম মন মাইন্ডের হতে হবে, আমরা যাই করি না কেন আপনি ভালো কাজ করছেন, মাহফিলের আয়োজন করছেন বা দিনী মজলিসের ইন্তজাম করছেন, তো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোনটাকে প্রাধান্য বেশি দিবেন, আপনি নফলকে প্রাধান্য দিবেন নাকি ফরজকে প্রাধান্য দিবেন। তো এরপর ওয়াজিবাদের বিষয় আছে, আপনি অনেক সময় ঈদের নামাজগুলো আমাদের জন্য ওয়াজিব কিন্তু অনেকে পড়েই না, মনে করে এগুলো না পড়লেও চলবে, ঈদের নামাজ আমাদের জন্য
এত একটা গুরুত্ব
দেয় না, অথচ তারা ওই যে অনেকে ঈদের দিন বিভিন্ন ঘরোয়া কাজকর্মে ব্যস্ত হয়ে যায়, আবার কুরবানি ঈদের দিন অনেকে
আবার অনেকে এই দিনটা এই দিনের এই সময়তে, অথচ ঈদের নামাজ বা ঈদগাতে যাওয়ার ব্যাপারে ফজিলতের কথা আসছে, অনেকে এই টাইমটাতে তো ঘুমের মধ্যে কাটায়, কারণ সারা রাত গুনাহের আড্ডায় ছিল, আল্লাহ তাআলার নাফরমানির কাজে ছিল, এরপরে যেই টাইমটাতে নিয়ামত পাওয়ার কথা, যে টাইমটাতে ক্ষমা পাওয়ার কথা, চাওয়ার কথা, এই টাইমটাতে সে ঘুমে আছে।
আমাদেরকে আসলে শ্রেণীবিন্যাস করতে হবে যে আমাকে কোন কোন কাজগুলা আমাকে গুরুত্বের সাথে করতে হবে, যেটা ফরজ সেটা অবশ্যই করতে হবে, যেটা ওয়াজিব সেটা অবশ্যই করতে হবে, যেটা সুন্নাতে মুআক্কাদা এটাও শরীয়তের মধ্যে কার জন্য ছাড় আছে, কার জন্য করতে হবে এটা শরীয়ত বলে দিয়েছে, তো এটাও আমাদেরকে নজরে আনতে হবে। এরপর যেটা যে বিষয়টা, যদি আমরা অটল থাকতে চাই, অটলতা আমাদের মধ্যে আনতে চাই, তাহলে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যেটা জাকির ভাই বলেছেন যে আপনি একদিন 50 বার পড়েছেন, এরপর দিন 5 বারও পড়েন নাই দরুদ শরীফ, তাহলে এটার নাম মধ্যম পন্থা না। আপনি যেমন দরুদে পাকের অনেক ছোট ছোট দরুদে পাকের ফজিলত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদে পাক পাঠ করবে, কালকে আমাদের দিনে আমি তার জন্য সুপারিশ করবো।
সুবহানাল্লাহ।
এখন এটাকে আপনি কন্টিনিউ রাখেন না ভাই, একটা অল্প এটাকে কন্টিনিউ রাখেন, আর এটা যদি আপনার মকবুল হয়ে যায় তাহলে কালকে আমাদের দিনে সুপারিশ, যেটাই সবার কাম্য হবে।
জি জি জি,
কিয়ামতের দিন সুপারিশ ছাড়া আর কারো কোনো কিছু কাম্য হবে না, আপনি আর কিছু চাইবেনই না, এখন তো দুনিয়াতে আছে, আমি ঘর বাড়ি চাচ্ছি, বিল্ডিং চাচ্ছি, অর্থ চাচ্ছি, সম্পদ চাচ্ছি, ওখানে ওইটা ছাড়া আর কিছু চাওয়া মানে আপনার জবানে
আসবে না,
খেয়ালেও আসবে না। তো যেটা আপনি কিয়ামতের দিন পাওয়ার আশা করতেছেন, এটা যে যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় ওই আমলের মাধ্যমে অটল থাকতে পারি তাহলে তো আমার অর্জন হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ রসুলের অনেকগুলো দরুদে পাক আছে, আমি দরুদে পাক পড়তে নিরুৎসাহিত করছি না, যারা 1000 বার পড়তে পারেন ডেইলি পড়েন,
পড়েন,
যারা 500 বার পড়তে পারেন তারা ডেইলি পড়েন, 313 বার পড়তে পারেন ডেইলি পড়েন, কিন্তু যাদের অটল থাকা হয় না আপনি 10-10 বার পড়েন, আপনি 3-3 বার পড়েন,
ওই যে হাদিসে পাক কম করেন,
কম করেন
কিন্তু কন্টিনিউ
কন্টিনিউ। এই জন্য এরপর কোরআনে পাকের যেটা আমার হুজুর বলেছেন যে অনেকে মাশাআল্লাহ অনেকে ফজরের নামাজের পর কোরআনে পাক পড়ে, 1 পৃষ্ঠা পড়ে, 2 পৃষ্ঠা পড়ে, 1 রুকু পড়ে, আধা রুকু পড়ে, আমরা যদি এটাকে মানে কি করি মধ্যম পন্থা অবলম্বন করি যে না আমি আগামী 1 মাস 1 পৃষ্ঠা করেই পড়বো,
রাইট,
এরপর গিয়ে দেখবেন আপনি 2 পৃষ্ঠা পড়তেছেন, এরপরে 2 মাস আপনি পড়লেন যে না আমি 2 পৃষ্ঠা করেই পড়বো, এরপরের মাস এটা আপনার বাড়বে, যে আপনি একদিনে যদি বলেন যে না আজকে আমি 5 পারা পড়ে ফেলবো, কালকের দিন আপনি কোরআন খুলবেনও না, এটার নাম অটলতা না,
রাইট,
ফয়েজ পাবেন না, বরকত পাবেন না, একদিন হয়তো আপনার অনেক নেকি হবে কিন্তু এরপর থেকে তো আপনি কোরআন থেকে দূর হয়ে যাচ্ছেন, ফয়েজ থেকে দূর হয়ে যাচ্ছেন, বরকত থেকে দূর হয়ে যাচ্ছেন। সর্বশেষ যে পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে অটল থাকার জন্য, সেটা হচ্ছে বুজুর্গানে দিনদের জীবনী পড়তে হবে, তারা কেমন কষ্ট করেও দিনের উপর অটল ছিল। হ্যাঁ, একটা ঘটনা এসেছে যে একবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপর পড়ল।
আচ্ছা,
তো তিনি দেখলেন যে ওনার পুরো পিঠটা সাদা সাদা দাগের চিহ্ন, আঘাতের চিহ্ন, সাদা সাদা আঘাতের চিহ্ন।
আল্লাহ আল্লাহ।
ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে হাব্বাব, তোমার পিঠে এই চিহ্ন কিসের, এই ক্ষতের চিহ্ন কিসের? তো উনি জবাব দিলেন যে হে আমিরুল মুমিনিন, আপনি কি এই ক্ষত সম্পর্কে জানেন না, এই দাগ সম্পর্কে আপনি জানেন না? এটা তখনকার কথা যখন আপনি খোলা তরবারি নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য দৌড়াচ্ছিলেন।
আল্লাহ!
তখন আমার অন্তরে নবীর ভালোবাসা ছিল, যখন আপনি নবীরকে শহীদ করার জন্য দৌড়াচ্ছিলেন আমার অন্তরে তখন নবীর ভালোবাসা ছিল, তখন অমুসলিমরা আমাকে আগুনের জ্বলন্ত কয়লার উপর চিত করে শুয়ে দিল, আমার পিঠ থেকে এত চর্বি বের হলো যে চর্বির কারণে সেই কয়লা ঠান্ডা হয়ে গেছে, কয়লা নিভে গিয়েছে। তো উনি ঘণ্টাখানিক বেহুশ ছিলেন, কিন্তু আল্লাহ পাকের শপথ, যখন আমার হুশ ফিরে আসলো তখন আমার সর্বপ্রথম মুখ থেকে বের হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, হে হাব্বাব, জামা তুলো, আমি তোমার এই পিঠের জিয়ারত করবো।
সুবহানাল্লাহ।
এই পিঠ কতই না মুবারক যা রাসূলের ভালোবাসার কারণে আগুনে পোড়ানো হয়েছে। তাহলে দেখেন, ইনারা আগুনে পুড়েছে, লাঠির আঘাত খেয়েছে, পাথরের আঘাত খেয়েছে, তরবারি দ্বারা অনেকে ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু দিন ছাড়ে নাই,
অটলতা,
অটলতা। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকে দিনের দায়, অনেকে কি যারাই মুসলমান তারাই দিনের দায়,
রাইট রাইট। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেউ প্রশ্ন করলো, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলাকে বললেন, ইয়া সেইদি, অটলতা কাকে বলে? ওনাকে প্রশ্ন করলেন, অটলতা কী বা অটলতা কাকে বলে? উনি অটলতা নিয়েই বয়ান করতেছিলেন কোথাও। তখন তিনি চমৎকার এক উত্তর দিলেন, বললেন, অটলতা কি দেখতে চাও? উনি উদাহরণ যেভাবে কিতাবের মধ্যে আসছে, শুকনা সিজন যখন আসে না, আমাদের দেশে বৈশাখ মাস যখন আসে, হয়তো গ্রামগঞ্জে আমারও যাওয়া হয়, আপনিও যান, যারা বিশেষ করে গ্রামে বসবাস করে তারা দেখবে বৈশাখ মাসে বা এর আগে দুই এক মাস এরকমের সময়, যদিও বা বর্ষাকালে আমাদের রাস্তা থাকে মেইন রোড চলাফেরার জন্য, কিন্তু শুকনার দিনের রাস্তা থাকে ক্ষেতের মাঝখানে,
ক্ষেতের মাঝখানে যেটা মেঠো পথ থাকে,
জি জি জি, ওখান থেকে। তো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা উদাহরণ দিচ্ছেন, অটলতা কি দেখতে চাও? এই যে মানুষ হাঁটা চলা করার কারণে ক্ষেতের মাঝখানে যে চিহ্ন পড়েছে, ঘাসগুলো মরে গিয়েছে, শুকনো মাটিগুলো দেখা যায়, কতটুকু রাস্তা লিয়াকত ভাই দেখছেন কিনা আমি জানি, ওটাকে কী বলে চট্টগ্রামের ভাষায়? একটা তো লাইল, যেটা মানুষ বানায় ক্ষেতের পানি জমানোর জন্য, ওটা
ওখানে আইল বলি আর কি,
আইল, হ্যাঁ আইল বলে, এরকমের কিছু বলে
সীমানার মতো করে,
হ্যাঁ
ওটা হাঁটার রাস্তা,
ওটা হাঁটার রাস্তা আবার পানি জমানোর জন্য। আর একটা হলো শুকনার দিনে ওটা দিয়ে চলে না মানুষ, সোজা চলে,
আচ্ছা
সোজা চলে, আর এটার চলার কারণে মানুষ এখানে মাস যেই পথ দিয়ে চলে যতটুকু রাস্তা দিয়ে, এতটুকু রাস্তা আপনার ঘাস থাকে না, এখানে পুরো ঘাস মরে যায় এবং মাটিগুলো স্পষ্ট সাদা মাটি দেখা যায়। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা বলেন, অটলতা এটার নাম, যখন তুমি নিজেকে অটল রাখবে তো জলে পুরে ছাই হয় এমন তোমাকে স্পষ্ট দেখা যাবে, এটার নাম অটলতা। মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতেছে অটলতার সাথে, চলতে 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 কাঁচা ঘাস, সবুজ ঘাস, এটা একসময় মারা গেছে, মারা যাওয়ার পরে মানুষের পায়ে চলতে চলতে এখানে পাওয়া, হাঁটতে হাঁটতে এমন একটা সময় চলে আসছে ঘাসের নাম নিশানাও নাই এই রাস্তাটুকুর মধ্যে যতটুকু দিয়ে তারা হাঁটে।
তো আসলে যেটা বলছিলাম যে আসলে দিনের কাজ করতে গিয়েও না আমরা অনেক সময় অনেক ধরনের টর্চারের শিকার হই, এখন তো আসলে ওই রকম কেউ তরবারি নিয়ে আমাদেরকে মারতে আসে না, বা আমাদেরকে হয়তো দুই একটা কটুক্তি কথা কটু কথা বলেই ফেলে, বা অনেকে অনেক ধমক দিয়ে ফেলে, অনেকে হতাশ হয়ে যায় না। যদি আমরা দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অটল থাকতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহুল করিম আমার দ্বারা একদিন না একদিন দিন ইসলামের এমন শামা, এমন আলো প্রজ্বলিত হবে যেটার দ্বারা ইনশাআল্লাহ অসংখ্য মুসলমান হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, এটা আল্লাহ পাকের দয়ায়। আমাদেরকে অটল থাকতে হবে দিনের কাজে, অটল থাকতে হবে দিনের কাজে। অটল থাকলে এই যেমন আমরা নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুসসালাম, উনি তো আল্লাহ তাআলাকে বলতে পারতেন, আল্লাহ আমি আর পারবো না, সারা 900 বছর দাওয়াত দেওয়ার কি দরকার ছিল, উনি বলতে পারতেন এই আল্লাহ আমি পারতেছি না, 100 বছর দাওয়াত দিয়ে হয়তো আল্লাহকে বলতে পারতেন, কিন্তু না উনি জারি রেখেছেন। আল্লাহ পাক ওনাকে যতটুকু হায়াত দিয়েছেন ততটুকু হায়াতের মধ্যে উনি দিনের দাওয়াত জারি রেখেছেন,
রাইট,
হয়তো বা 40 জন হয়েছে, 50 জন হয়েছে, 80 জন হয়েছে, যতজনই হয়েছে সংখ্যায় অনেক কম, কিন্তু উনি জারি রেখেছেন,
রাইট।
তো এটার মধ্যেই বরকত, যদি আমরা জারি রাখি, যদি আমরা অটল থাকি, ইনশাআল্লাহ এটার মধ্যে বরকত,
ধারাবাহিকতা আমরা বজায় রাখি। নুরুল্লাহ ভাই অনুরোধের কালাম ছিল 3-4টা সম্ভবত, 1-2 পংক্তি করে শুনিয়ে দিন আমাদেরকে, এরপর শেষ কিছু কথা বলবো দর্শকের সাথে, আল্লাহ চাই। জি
আমারি মনে রে বাসনা শুধু দেখো মদিনা, আমারি মনে রে বাসনা শুধু দেখো মদিনা, শুধু দেখবো মদিনা, গিয়ে সে থাই হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে আমারি মনে এ বাসনা, তিনি যদি চা হয়তো বিরহ
Shubh Bole Bole Kintu Tumar হতে পারি না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম, আর দেখতে দেখতে সময়ও অনুষ্ঠানের শেষের দিকে, অবশ্যই সালাতু সালামের দিকে যাব আমরা একটু পরেই। অটলতা নিয়ে কথা বলছিলাম ইবাদতে, ইস্তেকামাত নিয়ে কথা বলছিলাম ইবাদতের। আজ যদি দেখি আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন কোনো শহর বা জায়গা নেই যেখানে মসজিদের অভাব আছে।
জি,
কিন্তু আফসুস হলেও এটাই সত্য যে নামাজির অভাব আছে, ইবাদতকারীর অভাব আছে। যখন এক মসজিদ থাকার পরেও আর পাশের মহল্লাতে দ্বিতীয় মসজিদ করছে মানুষ, কেন করছে? হয়তো এই মহল্লাতে এত বসতি, এত মানুষ, এখন দ্বিতীয় মসজিদ আবার প্রয়োজন, ওই হিসাবে ইবাদতকারী কোথায়?
শুধু তাই নয়, আবাদি হোক না হোক, আপনি দেখবেন একটা মসজিদ থেকে আরেকটা মসজিদের দূরত্ব পায়ে হেঁটে গেলেও 2-3 মিনিট, এরকমও পাশাপাশি মসজিদ আছে।
এমন আছে হুজুর, আমার জানা মতে যে শহরে আমি বড় হয়েছি, এক জায়গাতে দাঁড়াবেন আপনি, হাতের চতুর্দিকে যেতে লাগবে 40 সেকেন্ড, মানে ডানে যাবেন 40 সেকেন্ডের মাথায় মসজিদ, বামে যাবেন 40 সেকেন্ডের মাথায় মসজিদ, সামনে পর 40 সেকেন্ডের মাথায় মসজিদ, পিছনেও 40 সেকেন্ডের মাথায়, এমনও জায়গা আছে।
তাহলে এটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে?
হ্যাঁ,
আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমাদের মসজিদের সংখ্যা বাড়ছে কিন্তু মুসল্লির সংখ্যা
বাড়ছে না, ইবাদতে আমাদের অটলতা
নেই। অথচ আমাদের পূর্বের যারা আসলাফ ছিল ওনারা কেমন ইবাদতে অটল ছিল, বলা হচ্ছে যে আমিরুল মোমিনীন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইবাদতের মধ্যে এত বেশি অটল ছিলেন যে পুরো এক রাকাতেই উনি কোরআনে পাক খতম করে দিতেন,
আল্লাহ,
পুরো এক রাকাতে। এরপর বলা হচ্ছে সাইয়্যিদুনা ইমামে আজম, আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম,
জি জি,
এর কম কথা বলার প্রতি এত বেশি অটলতা অর্জন হয়েছে যে কখনো শত্রুরও গীবত করে নাই। এটাকে বলে অটলতা। আজকে আমরা মানে বলতেই থাকি কারো গীবত, কারো চুগলখড়ি, কারো পরনিন্দা, কিন্তু উনি শত্রুর পর্যন্ত গীবত করতেন না। হুজুর গৌসে পাকের কথাই নিয়ে নেন, যিনি 40 বছর পর্যন্ত ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন,
অটলতা
না হলে আর কি অটলতা হবে? বলা হচ্ছেন আসওয়াদ বিন ইয়াজিদ রহমতুল্লাহি তাআলা প্রতিদিন 1000 নফল নামাজ অটলতার সাথে পড়তেন, দাঁড়িয়ে পড়তেন, অপারগ হয়ে গেলে বসে বসে পড়তেন। এবার বলা হচ্ছে যে ইমাম আহমদ বিন হাম্বাল, আরেকজন মাযহাবের ইমাম, উনি রাত জাগতেন এবং কান্নাকাটি করতেন, প্রতিদিন 300 রাকাত নফল নামাজ পড়তেন এবং তিনি 5 বার হজ করেছেন, এর মধ্যে তিনি পায়ে হেঁটে 3 বার করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এভাবে যদি আমরা দেখি যে আবু কালাবা হযরত আব্দুল মালিক রাক্কাশি রহমতুল্লাহি তাআলা আলাইহিমা প্রতিদিন 400 রাকাত নফল নামাজ আদায় করতেন, বিলাল বিন সাআদ বিন তামিম আশআরি রহমতুল্লাহি তাআলা প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাহলে দেখেন এই যে ওনাদের এত ইবাদতের প্রতি অটলতা, ওনারা কীভাবে পেরেছেন? আপনি কি আজকে রাতেই 1000 নফল নামাজ পড়তে পারবেন? সম্ভব না। এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে,
এটার জন্য আপনাকে
ধীরে ধীরে জারি রাখতে হবে। তাহলে আপনি প্রথম দিন 10 রাকাত, এরপর 50 রাকাত, এরপর 100 রাকাত, এরপর 1000 রাকাতের দিকে যেতে পারবেন। ওনারা তো আলা বালা মাকামের, তো এই জন্য ওনারা যেটা ধরেছে সেটা অটলতার সাথে ধরেছেন। আর জাকির ভাই, অটলতার পথে, ইবাদতে অটলতার পথে বাধা কি, আমাদের জন্য বাধা কি কি দাঁড়ায়
সেটাও আমাদের আসলে
জানা দরকার। বলা হচ্ছে যে আমরা অটল থাকি না, সর্বপ্রথম যেটা বিষয় সেটা হচ্ছে ইলমে দিন না থাকার কারণে।
ইলমে দিন না থাকার কারণে
যদি আমাদের কাছে ইলমে দিন থাকে তাহলে আমরা ইবাদতে অটল থাকতে পারব, আমরা ফরজ নামাজের প্রতি অটল থাকতে পারবো, আমরা ওয়াজিবাদের উপর অটল থাকতে পারবো, আমরা সুন্নাতে মুয়াক্কাদার উপর অটল থাকতে পারবো। এবার বলা হচ্ছে মসজিদের উপস্থিত হওয়াতে দ্বিধা করা, যেটা আপনি বললেন যে মসজিদে আমরা যেতে চাই না, মসজিদ ফুলফিল হয় না, তো বলা হচ্ছে যে মসজিদে যেতে যদি আমরা দ্বিধাবোধ করি তাহলে আমাদের অটলতা আসবে না। জিব্বার হিফাজত না করা, যদি আমরা জিব্বার হিফাজত না করি আমরা ইবাদতে ইস্তেকামত থাকতে পারবো না। মনে রাখবেন জাকির ভাই, অনেক সময় জিব্বার অপব্যবহারের কারণে ইবাদতের তৌফিক ছিনিয়ে নেওয়া হয়।
রাইট রাইট,
আপনার দিলের নূর চলে যায়, তো আপনি দিলের নূর যখন চলে যাবে আপনার ইবাদতে মন লাগবে না,
মন লাগবে না।
আপনি একদিন পড়লেন, 2 দিন পড়লেন, ইবাদত অনেক বেশি করলেন, কিন্তু যখন ওই আপনার গুনাহের সিলসিলা এটাও জারি আছে, আপনার ইবাদত আর ভালো লাগবে না,
ভালো লাগবে না।
এবার বলা হচ্ছে যে গুনাহের মাধ্যমে নিজের প্রাণের প্রতি, কলবের প্রতি, নফসের প্রতি অবিচার করা হলে অটলতা পাওয়া যায় না। বদমজহাব, গুরুত্বপূর্ণ পয়েন্ট, বদমজহাব, ফাসিক এবং যারা ফাজির, এসব লোকের কাছে যদি আমরা উঠা বসা করি, এদের কাছে যদি যাওয়া আসা করি, তাহলে আমরা কখনোই ইবাদতে অটল থাকতে পারবো না। এরপর বলা হচ্ছে নফসের চাহিদার স্বাদ অর্জন করার লোভ যেটা আছে, এটাও আমাদেরকে অটল থাকতে দেয় না। ভোগান্তি ও দুঃখ কষ্টে ধৈর্য ধারণ না করলে এটাও আমাদেরকে অটলতা থেকে দূরে সরাই দেয়। আল্লাহ পাকের রহমতের প্রতি নিরাশ যদি আমরা হয়ে যাই, তাহলে আমরা অটল থাকতে পারবো না। দীর্ঘ আশা করা আর অটলতার পথে সবচেয়ে বড় সেটা প্রতিবন্ধক, সেটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা।
আহা,
যার মধ্যে দুনিয়ার ভালোবাসা বেশি হয়ে যাবে না, সে আর অটল থাকতে পারবে না ইবাদতে। ইবাদতে অটল থাকতে পারবে না। দেখবেন অনেক সময় যারা গরিব থাকে তারা অনেক ইবাদত করে, হঠাৎ যখন তাদের কাছে মাল আসা শুরু করে, ধন আসা শুরু করে, আর হঠাৎ অনেক বড় লোক হয়ে যায়, তারা ওই কই তাহাজ্জুদের
মতো
আর কিছুই না,
কিছুই থাকে না। রাইট রাইট। তো দুনিয়ার প্রতি ভালোবাসা বোঝা গেল, এটাও অটলতার এক বাধা হয়ে দাঁড়ায়।
জি,
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ামুখী না হয় ইবাদতমুখী যদি আমরা হতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক, আল্লাহ চাই আগামী পর্বগুলোতে আবারও নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথে থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাত ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
رحمت پرن حق پربھات امار تہجد اور فجرের অভ্যাস আছে যার رحمت پرن پربھات হয় তার